Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون
اس آیت کا ترجمہ ہے
جی آیت ہم تلاوت کرے تھے اور انوباد ہلو تمرا سروتم امت جادر کے سمگر مانو منڈلیر کلیانر جنو سرشتی کرا ہوئے تھے تمرا ভালো কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ থেকে বিরত রাখো আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। যদি আহলে কিতাব ঈমান আনতো তাদের জন্য এটি অতি কল্যাণকর হতো। তাদের মাঝে মোমেনও আছে কিন্তু তাদের অধিকাংশ দুষ্কৃতিক পরায়ণ। আপনারা এখন যে আয়াতের তেলাওয়াত শুনেছেন এ সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে আমি আলোচনা করেছি, বর্ণনা করেছি, কিন্তু এটি এমন একটি বিষয়, এমন একটি নসিহত, এমন একটি সদুপদেশ, এমন একটি রিমাইন্ডার যা বারবার আলোচিত হওয়া উচিত, বিভিন্ন আঙ্গিকে আলোচিত হওয়া উচিত। আল্লাহ তাআলা ঈমান আনয়নকারীদের জন্য, ঈমানদারদের জন্য, এমন লোকদের জন্য যারা শুধু ঈমানদার হওয়ার দাবি করে না বরং তারা নিজেদের ঈমানের হেফাজত এবং সুরক্ষার ব্যবস্থাও করে থাকে, তারা নিজ ঈমানের দৃঢ়তার চেষ্টা করে, দৃঢ়তার ও চেষ্টা করে নিজেদের ঈমানের হেফাজত এবং সুরক্ষা এবং দৃঢ়তার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং ঈমানের তাদের ঈমানের দৃঢ়তার ব্যাপারেও সচেতন এবং সোচ্চার থাকে। আর শুধু নিজের এবং পরিবার পরিজনের ঈমানের সুরক্ষা এবং হেফাজতের এবং দৃঢ়তার চেষ্টা করে না বরং তাদের পরিবেশে সমাজে বসবাসকারী সকল ধর্মের মান্যকারী বরং বেধর্মীদেরকেও নসিহত করে এজন্য যে তারাও যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সৎকর্ম আরম্ভ করে এবং ঈমান আনতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতে মোমেনদের উপর অনেক বড় দায়িত্ব অর্পণ করেছেন। সেই মোমেন যারা, যাদের দাবি হল আমরা এ যুগের ইমাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস, নিষ্ঠাবান প্রেমিককে মেনে খোদার উপর নিজেদের ঈমানের বহির প্রকাশ করছি এবং দৃঢ় ঈমান আনার দাবি করছি। অতএব প্রথম যুগের, ইসলামের প্রথম যুগের মুসলমানদের মতো যারা কোরআনি আদেশ নিষেধ, কোরআনের শিক্ষা এবং মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের আদেশ নিষেধ এবং উপদেশাবলী সবসময় সামনে রেখে শরীয়ত এবং কোরআনি শিক্ষাকে নিজেদের শিরোধার্য করার চেষ্টা করেছে বা করে যেন খোদার সন্তুষ্টি অর্জন হয়, আর এতে খোদা তালার ফজলে তারা সফল, তারা সফলও হয়েছেন। এই যুগে আমরা আহমদীদের দায়িত্ব আমাদের জন্য আবশ্যক কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা কামেল এবং দৃঢ় ঈমান আনয়নের দাবি করি, যারা নিজেদের জীবনে বিপ্লব আনয়নের জন্য কোরআনি শিক্ষাকে শিরোধার্য করার উদ্দেশ্যে যুগ ইমাম হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করেছে। আমাদেরকে দেখতে হবে যে আমরা কতটা শ্রেষ্ঠ উম্মত হওয়ার দায়িত্ব পালন করছি, মানবজাতির কল্যাণে আমাদের হৃদয়ে কতটা ব্যথা এবং বেদনা আছে, আমরা কতটা আমরা কথার সাথে কর্মের মাধ্যমে সৎ মানুষকে নেক কাজের নেক কর্মের প্রতি আহ্বান করছি, আমরা কতটা নিজে কর্ম এবং সদুপদেশ এবং নসিহতের মাধ্যমে পৃথিবীকে পাপ থেকে রক্ষার এবং বাঁচানোর চেষ্টা করছি। এই যে আত্মবিশ্লেষণ, এই যে আত্মজিজ্ঞাসা, এটি নিজেদের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো মাপকাঠির কৃত্রিম মাপকাঠির আলোকে হবে না, বরং সেই মাপকাঠি আমাদেরকে সামনে রাখতে হবে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন বা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। এর কথা পরে আমি বলবো। আমরা যতদিন আত্মবিশ্লেষণের সাথে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের চেষ্টা অব্যাহত রাখবো, আমরা উন্নতির রাজপথে ইনশাআল্লাহ এগোয়ান থাকব। জাতিগত অধঃপতন সবসময় তখন আসে যখন জাতি কৃত্রিমভাবে প্রস্তাবিত মাপকাঠিকে সবকিছু মনে করে, যখন তারা কামনা বাসনার দাসত্ব করে, যখন তারা মৌলিক জীবনের যে উদ্দেশ্য সেটিকে ভুলে যায়। কোরআনে করিমে অতীত নবীদের কথা উল্লেখ করে এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে যে অতীতের বিভিন্ন জাতি যখন তাদের জন্য আশা শিক্ষাকে ভুলিয়ে বসেছে, যখন তারা লক্ষ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তখন হয়তো তারা ধ্বংস হয়ে গেছে বা তাদের মাঝে এতটা বিকৃতি এসে গেছে যে মূল শিক্ষার স্থান নিয়েছে বেদাত এবং বিভিন্ন আজেবাজে কুপ্রথা যা আধ্যাত্মিক দিক থেকে ধ্বংসের কারণ। পাপ তাদের দৃষ্টিতে পুণ্য, পবিত্রতা এবং লজ্জাবোধ তাদের দৃষ্টিতে ধর্মের সেকেলে শিক্ষা বা সেকেলে বিষয়, ধর্মের কৃত্রিম ব্যাখ্যা আরম্ভ হয়। স্বীয় নবীদের শিক্ষাকে তারা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে নবীদের শিক্ষার নামে, ভ্রান্ত এবং যে বিষয়কে তারা পছন্দ করে তাকে সেই গ্রন্থের অংশ আখ্যা দিয়েছে এবং এটিকে নবীর নামে তারা চালিয়েছে। এর ফলশ্রুতিতে খোদার কোনো পবিত্রতা বা খোদার কোনো মর্যাদা তাদের হৃদয়ে আর বাকি নেই, আর নবীদের কোনো মর্যাদাও বাকি নেই, যার ফলে তারা আধ্যাত্মিকভাবে মৃত। এই অবস্থায় আজকে পাশ্চাত্যে বসবাসকারী বিভিন্ন জাতির আর ইসলামের পূর্বে যত ধর্ম আছে যারা কোনো না কোনোভাবে কারোর সাথে সম্পর্কের দাবি করে তাদেরও অবস্থা একই। মুসলমানদের উপর এটি খোদার বিশেষ কৃপা, বিশেষ অনুগ্রহ যে তিনি নিজ প্রতিশ্রুতি অনুসারে এই শেষ শরীয়তের গ্রন্থের হেফাজত করেছেন। যদিও মুসলমানদের বেশিরভাগ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী সম্পর্কে মসীহ মওউদের আগমনের পূর্বে এভাবে চিত্র অঙ্কন করেছেন যে ধর্ম বাকি নেই আর ইসলাম অবশিষ্ট নেই এখন মুসলমানদের মাঝে, কিন্তু মুসলমানদের একটি এমন একটি শ্রেণী ছিল সকল যুগে যারা কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার আমল এবং অনুশীলনের চেষ্টা করেছে, চেষ্টা অব্যাহত রেখেছে, আর শেষ যুগে আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি অনুসারে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে প্রেরণ করেছেন, প্রতিশ্রুত মাহদী আলাইহিসসালামকে তিনি পাঠিয়েছেন। আর আজ আমরা আহমদিরা এই মসীহ মওউদকে মানার দাবি করি, সে ব্যক্তির সাহায্যের দাবি করি যিনি ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ধরা পৃষ্ঠে নিয়ে এসেছেন। আমরা সেই ইমামের প্রতি সম্পর্কের দাবি করি যিনি মুহাম্মদী ধর্মকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তার প্রকৃত রূপে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেছে, আর যার জামাত ইনশাআল্লাহ এই অঙ্গীকার রক্ষা করবে, কত বড় সৌভাগ্য আমাদের। আল্লাহ তাআলা পৃথিবীর কোণে কোণে প্রান্তে প্রান্তে মুহাম্মদী মসীহর মাধ্যমে ইসলাম ধর্মের বাণীকে পৌঁছানোর দায়িত্ব স্বয়ং নিজ হাতে নিয়েছেন, আর আমাদেরকে বলেছেন তোমরাও এই সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, আর তোমরা এর অংশীদার হয়ে পুণ্যের ভাগী হও, পুণ্যার্জন করো। এই ঐশী পরিকল্পনা বা ঐশী তাকদীরের কিভাবে অংশ হওয়া যায়, খোদার সন্তুষ্টির জন্য নিজের জীবনে পরিবর্তন, পবিত্র পরিবর্তন আনয়নের মাধ্যমে নিজেকে খোদার সামনে একনিষ্ঠভাবে পেশ করার মাধ্যমে নিজের জীবন থেকে সকল প্রকারের পাপ দূরীভূত করে নিজের কথা এবং কর্মের ভিতর মিল এবং সামঞ্জস্য সৃষ্টির মাধ্যমে। এই আয়াতে যে বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে তা এমন বিষয়ে যে যদি এইগুলো আমাদের জীবনে থাকে, আমরা যদি এই কথাগুলো তাবলীগ করি, তাহলে তা সকল নেক প্রকৃতির পুত স্বভাবের মানুষের মনোযোগ আকর্ষণ করবে। শুধু ধর্মীয় বিষয় নিয়ে কথা বলাকেই তবলিগ বলে না, এটি এমন বিষয় এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যা এক বস্তুবাদী বা জাগতিক চিন্তাধারার মানুষকেও আকর্ষণ করে, সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন। প্রত্যেক ব্যক্তি নৈতিক মূল্যবোধকে পছন্দ করে, তার এক প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে যে ভালো কথাকে, ভালো দৃষ্টান্তকে পছন্দ করে, বরং বিধর্মী বা নাস্তিকও ভালো স্বভাব বা ভালো চরিত্রকে ভালোই বলবে, ভালো কথাকে ভালোই আখ্যা দেবে, আর মন্দ কথাকে মন্দই গণ্য করবে। তো আল্লাহ তাআলা বলেন যে এই যে দায়িত্ব তোমাদের উপর অর্পিত হয়েছে এটিকে বুঝো, পৃথিবীর কল্যাণের উদ্দেশ্যে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নেকর্মের বা সৎকর্মের উপদেশ দাও, আর মন্দ কাজ থেকে বিরত রাখো, মানুষের বা সৃষ্টির অধিকার প্রদানের প্রতি সচেতনতা সৃষ্টি করো, যারা মানুষের অধিকার খর্ব করে তাদের প্রতি বিত শ্রদ্ধতা প্রদর্শন করো, তো এমন লোকদেরকে পাপ থেকে বিরত রাখো। কিন্তু এসব কিছু করার পূর্বে আমি যেভাবে পূর্বে বলেছি যে আমাদের নিজেদের অবস্থা এবং অবস্থানকে খতিয়ে দেখতে হবে, আমাদের ভিতরকার যে জগৎ আছে সেই তার যদি সংশোধন করি তাহলে আমাদের কথার মানুষের হৃদয়ে প্রভাব পড়বে, আর এর জন্য সবসময় আমাদের যা দৃষ্টিগোচর রাখতে হবে তা হল আমার প্রতিটি কথা এবং কর্মের উপর খোদা তালার সর্বব্যাপী দৃষ্টি আছে, আমার প্রতিটি কর্মকে তিনি দেখছেন। এই পৃথিবীকে বাহ্যিক আখলাক বা স্বভাব বা চরিত্র শিখিয়ে পাপ পুণ্যের রীতি আমি তাকে বোঝাবো, নেক কর্মের সদুপদেশ দেব, পাপ কি তা বুঝিয়ে চিনিয়ে তা থেকে বিরত রাখবো, কিন্তু আমি আমার নিজেকে খোদারের নির্দেশের অধীনস্থ আনতে হবে যে তুমেনুনা বিল্লাহে, অর্থাৎ আল্লাহর উপর ইমান আনয়নকারী তুমি। আর খোদা তালার উপর ইমান তখনই প্রকৃত ইমান গণ্য হবে যদি খোদার সন্তুষ্টি এবং খোদার ভালোবাসা সমস্ত ভালোবাসা এবং সন্তুষ্টির উপর প্রাধান্য পায়। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মোমেন যারা প্রকৃতপক্ষে ইমান রাখে বিশ্বাস রাখে তারা খোদা তালাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ যে বস্তুকে পছন্দ করে ভালোবাসে সেই বস্তুর সবচেয়ে বেশি হেফাজত এবং সে সুরক্ষা করে থাকে। তাই ইমানের যেহেতু দাবি আছে তাই খোদার ভালোবাসাও সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যায়। আর আল্লাহ তালার সাথে যদি ভালোবাসা থাকে প্রেম থাকে তাহলে খোদার নির্দেশাবলী মান্য করাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমরা যদি আত্মজিজ্ঞাসা করি আত্মবিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে শুধু ইমানের ঘোষণা করাই শ্রেষ্ঠ উম্মত হওয়া নয়, এর মাধ্যমেও কিন্তু আমাদের লক্ষ্য অর্জিত হয়ে যাবে না, বরং খোদার ভালোবাসায় এগুয়ান হলেই শ্রেষ্ঠ উম্মত হওয়া যায়। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নেক কর্ম বা সৎকর্মের সদুপদেশ বা নসিহত করে যেতে হবে আর মন্দ কাজ থেকে পাপ থেকে অন্যদের বিরত রাখতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত হতে পারি। এভাবে যদি এক মোমেন সম্মুখে এগিয়ে যায় তাহলে সর্বপ্রথম এক মোমেন যা দেখবে সে ভাববে যে যেই কথার আমি নসিহত করতে যাচ্ছি এই নেক কর্ম আমার আমি করি কিনা, যে পাপ থেকে বিরত রাখার চেষ্টা করছি আমি এই পাপের শিকার নই তো। সে ভাববে যে চিন্তা করবে যে একদিকে ইমানের ভিত্তিতে আমি খোদাকে ভালোবাসার দাবি করি, অপরদিকে যার সাথে ভালোবাসার দাবি তার সামনে তো মানুষ নিজের পূর্ব অবস্থাকে প্রকাশ করে এবং যারা পরস্পরকে ভালোবাসে তারা পরস্পরের রহস্যাবলী সবই জানে। আর খোদা তালা সেই প্রেমাস্পদ যিনি দৃশ্য এবং অদৃশ্য সবকিছুর জ্ঞান রাখেন, তাকে বলার প্রয়োজন নেই, তিনি প্রকাশিত এবং গুপ্ত সবকিছুর জ্ঞান রাখেন। আল্লাহ তালা বলেন যে একদিকে তুমি ইমানদার হওয়ার দাবি করো ভালোবাসার দাবি করো, অপরদিকে আমি যেই সত্তা তোমার হৃদয় সম্পর্কে অবহিত আমি তাকে তাতে ত্রুটি দেখেছি তাতে ব্যাধি দেখেছি, তুমি যা বলছো তা করছো না। অতএব এই যে অভ্যন্তরীণ জগৎ অভ্যন্তরীণ এই যে সিস্টেম এক প্রকৃত মোমেনের অভ্যন্তরীণ প্রতিরক্ষার স্বয়ংক্রিয় সিস্টেম, তাকে সঠিক পানে নিয়ে আসবে সঠিক পথে নিয়ে আসবে। সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা যিনি দৃশ্য এবং অদৃশ্য সবকিছু দেখেন, শর্ত হলো যদি ইমান থাকে। অতএব আমাদের এই যে স্বয়ংক্রিয় সুরক্ষামূলক প্রতিরক্ষামূলক ব্যবস্থা এটা যদি সক্রিয় না হয় তাহলে তার চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমাদের ভিতর সেই মানের ইমান নেই যা হওয়া উচিত। প্রতিটি পাপ প্রতিটি সামাজিক ব্যাধি আমাদের সামনে একটি আয়না উপস্থাপন করছে, আর এই আয়নাও তখনই মানুষ দেখবে যদি খোদার ভালোবাসার জন্য হৃদয়ে এক ব্যাকুলতা থাকে, যদি এই সচেতনতা না থাকে, যদি খোদার ভালোবাসা ছেয়ে না থাকে, সমাজ এবং বস্তুবাদিতা যদি প্রাধান্য হয়, তাহলে পাপ এবং পুণ্যের যে মাপকাঠি সেটি বদলে যায়। জামাতের কিছু, আমাদের জামাতের কিছু ঐতিহ্য আছে, কিছু রীতিনীতি আছে। হযরত মসীহ মওউদ এবং খলিফারা বিভিন্ন সময়ে ইসলামী শিক্ষার আলোকে তা জামাতে প্রতিষ্ঠিত করেছেন, তার গোড়াপত্তন করেছেন। কিছু বিষয় জামাতে অনুপ্রবেশ করার পথে বাধা সৃষ্টির জন্য কঠোর ব্যবস্থাও তারা নিয়েছেন। কেননা এক প্রকৃত মোমেনের জীবনের উদ্দেশ্য হল নেক বিষয়ে এর উপর প্রতিষ্ঠিত হওয়া, নেক কথার উপর আমল আবশ্যক। এছাড়া সে নেক কাজের উপদেশও দিতে পারে না, মন্দ কাজ থেকে বিরত রাখা সম্ভব নয়। অতএব যুগ ইমামের সাথে সম্পর্ক স্থাপন করেছি আমরা নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার লক্ষ্যে। তাই আমাদেরকে জাগতিক চিন্তাধারা বস্তুবাদিতা পরিত্যাগ করতে হবে। পুণ্যের এমন কোন মাপকাঠি হতে পারে না যা আমাদের নিজেদের আবিষ্কৃত হবে, বরং পুণ্যের মাপকাঠি তাই হবে যা ইসলামী শিক্ষা অনুসারে এই যুগে আমাদেরকে হযরত মসীহ মওউদ শিখিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা পেয়ে শিখিয়েছেন এবং তা তিনি জামাতে প্রচলিত করার চেষ্টা করেছেন, তার তিনি জামাতকে নসিহত করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ কথা যা প্রত্যেক আহমদীর বোঝা উচিত। সম্প্রতি কোন জামাতে একটি বিয়েতে জামাতে ঐতিহ্য পরিপন্থী কিছু কাজ হয়েছে, সে কারণে আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। তাদের কতক বা কয়েকজন এমন ছিল যাদের ধর্মীয় জ্ঞান ছিল না, জামাতি ঐতিহ্য সম্পর্কে অনবহিত ছিল, যদিও এটি কোনো অজুহাত হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। প্রত্যেক আহমদের ইমান নিশ্চেতনা প্রকাশ করা উচিত, এর জন্য চেষ্টা করা উচিত। কিন্তু কয়েকজন এমনও ছিলেন যারা ধর্মীয় জ্ঞান রাখতেন, জামাতের কাজও করেন, জামাতি ঐতিহ্য এবং রীতিনীতি আর শিক্ষা সম্পর্কে তারা অবহিত, তারা সেই বিয়েতে অংশ নিয়ে দুর্বলতা দেখিয়েছে, কপটতা দেখিয়েছে। পাপ থেকে বিরত রাখা তো দূরের কথা, সেখানে বসে যে আজে বাজে কাজ হচ্ছিল সবই দেখে, তানহাওনা আনিল মনকার উপর আমল করার পরিবর্তে তারা নিজেরা সেই পাপে অংশ নিয়েছে। আর পরে আমাকে লিখেছে যে আমরা তাদের সংশোধনের জন্য সেখানে গিয়েছি, অদ্ভুত সংশোধন, তাদের পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেনি, নেক কর্মের নসিহত করেনি, আর নেক কর্মের নসিহত যদি করেও থাকে ভিন্ন বিষয়ে করেছে। এটি অদ্ভুত সংশোধন। পাপ এক ধরনের হচ্ছে, তা দেখে তার অংশ হচ্ছে, তাতে অংশ নিচ্ছে, আবার বলছেন যে আমরা নেক কর্মের নসিহত করেছি। আল্লাহ জানে আসলে কোনো নসিহত করাও হয়েছে কিনা, যদি হয়েও থাকে সেই পাপকে দূর করার জন্য করা হয়নি, বরং ভিন্ন কোনো ধরনের নসিহত করা হয়েছে। এটি এমনই বিষয়, যেমন কোনো চোরকে চুরি করতে দেখে বাধা দেওয়ার পরিবর্তে, তাকে ধরার পরিবর্তে, কারো ক্ষতি বা ক্ষয়ক্ষতি রোধের পরিবর্তে চোরের চৌর্যবৃত্তিতে সাহায্য করবেন, আর পরে তাকে যদি বলা হয় যে সত্য বলা খুব ভালো, হুজুর বলছেন সত্য বলা অবশ্যই ভালো, কিন্তু তখন নেকির প্রকৃত নেকি তখন সেই চোরকে চুরি থেকে বিরত রাখা। অতএব হযরত মসীহ মওউদের প্রতি যদি ঈমান থাকে তাহলে সমাজের ভয়ে ভীত হওয়া উচিত নয় এক আহমদীকে, বরং ধর্ম প্রাধান্য পাওয়া চাই। তিনি হযরত মসীহ আলাইহিসসালাম তার আওলাদ এবং মান্যকারীদের পক্ষে এই দোয়া করে গেছেন যে দাজ্জালের প্রতাপ এবং ত্রাসে যেন ত্রস্ত না হয়। পাশ্চাত্যে বসবাসকারীরা যদি দাজ্জালের ভয়ে ত্রস্ত হয় তাহলে আর বাকি কি থাকল, এতে অনেক মানুষ জড়িত ছিল। আমাকে বলা হয়েছে যে অনেক মানুষ অংশ নিয়েছে, তাই শাস্তিমূলক ব্যবস্থা নিলে জামাতে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। আমি এটি উত্তর দিয়েছি যে জামাতে যদি বিশৃঙ্খলা দেখা দেয় দিক, শাস্তি অবশ্যই দেওয়া হবে। কিছু মানুষ যদি জামাত ছেড়ে চলে যায়, যাক আমি ভ্রুক্ষেপ করি না, কিন্তু তাই হবে যা ইসলাম আমাদেরকে শিখিয়ে থাকে। ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছেন, মুসলিম ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছেন যে পাপ এবং অযথা কার্যকলাপ থেকে, বৃথা কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা এবং কর্মের যে বিরোধ, খোদা এবং তার রসুল সেটিকে ঘৃণা করেছেন। এই প্রসঙ্গে আমি পূর্বেও কয়েকবার বলেছি, আমার পূর্বের খলিফারাও বলেছেন যে এমন শাদী বিয়ে এবং অনুষ্ঠানাদি যদি কোনো আহমদীর ঘরে হয়ে থাকে তাহলে আহমদীদের সেখান থেকে উঠে চলে আসা উচিত, নতুবা এটি ভেরুতা গণ্য হবে আর সেই পাপের সহায়ক কাজ গণ্য হবে। সমাজের ভালোবাসা খোদার ভালোবাসার উপর প্রাধান্য পায় বলে গণ্য হবে। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে এই বিষয় এবং এই কথা বোঝার তৌফিক দিন। এখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করতে চাই, যা থেকে বোঝা যায় যে মোমেনের মাপকাঠি কি হওয়া উচিত। এই হাদিস পড়ে ভয়ে বুক কেঁপে উঠে আর লোম শিওরে উঠে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ বিন আমরের পক্ষ থেকে বর্ণিত, যে চারটি বৈশিষ্ট্য যার ভিতর থাকবে সে পাক্কা মুনাফিক, আর যার ভিতরে চারটির যে কোনো একটি থাকবে তার ভিতর মুনাফিকত বা কপটতার একটি বৈশিষ্ট্য বা উপকরণ থাকবে যতক্ষণ সে তা পরিত্যাগ না করবে। যদি প্রথমটি সে এই বৈশিষ্ট্যগুলোর প্রথমটি হল তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করে বা বিশ্বাসঘাতকতা করে। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় কথা হল সে কথা বলার সময় মিথ্যা বলে। তৃতীয় কথা, অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে। আর চতুর্থ কথা, ঝগড়ার সময় গালি দেয়। হযরত সৈয়দ আলিউল্লাহ শাহ সাহেব, যিনি জামাতে বুখারীর অনুবাদ এবং ব্যাখ্যা বা তাফসির লিখেছেন, তিনি এই হাদিসের তাফসিরে লেখেন, ইমানের আলোচনায় মুনাফেকত বা কপটতার উল্লেখের পেছনে উদ্দেশ্য হল কুফর, শিরক, সকল প্রকারের ভারসাম্যহীনতা এবং অশালীনতা কে তুলে ধরা, উল্লেখ করা, অর্থাৎ নিফাক বা কপটতা ইমানে ত্রুটি সৃষ্টি করে। কোনো ব্যক্তির ভিতর এই লক্ষণগুলোর কোনোটি যখনই দেখা দেবে তার ইমান সেই অনুপাতে দুর্বল হতে থাকবে। নেফাক বা কপটতার অর্থ হল ভিতরের সাথে বাহিরের মেল না থাকা, অর্থাৎ হৃদয়ে কিছু থাকা, বাহিরে কিছু প্রকাশ পাওয়া, আসল অবস্থার বিপরীত চিত্র, আসল বিষয় ভিন্ন এবং বর্ণনা করা হচ্ছে ভিন্ন। আর মুনাফিকতে যে লক্ষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন তাই এর সঠিক চিত্র। মিথ্যা বলার সময় মানুষের উক্তি, আর প্রতিশ্রুতি ভঙ্গ করার সময় মানুষের কর্ম, আর বিশ্বাসঘাতকতায় মানুষের নিয়ত, এই সব কিছু আসল অবস্থার বিপরীত চিত্র হয়ে থাকে। অঙ্গীকার ভঙ্গ করা, গালি দেয়া, এগুলো বাস্তবে যা প্রকাশ বা বাস্তব বিষয়ে যা তার বিরোধী চিত্র প্রকাশ পায়, এগুলো মুনাফিকতের বড় বড় উদাহরণ। ইমান মুখে থাকা হৃদয়ে না থাকা এটিও বাস্তবতা বিরোধী, বা ইমান থাকলেও ইমান প্রকাশ না পাওয়া এটিও বাস্তবতা বিরোধী বিষয়। অনেকেই বলে যে আমরা ইমান আনি মুসলিমকে খুব ভালো মনে করি, কিন্তু ইমানের অঙ্গীকার বা ইমান স্বীকার করতে পারে না পৃথিবীর ভয়ে, এটিও এক ধরনের মুনাফেকত। বা ইমান থাকলে কার্যত তার সত্যায়ন দেখা যায় না, ইমানও আনে কেউ কিন্তু তার কর্ম এর সেই শিক্ষার পরিপন্থী, এটিও এক ধরনের মুনাফেকত বা কপটতা। তো যে কথার ভিতরেই এই এমন বৈশিষ্ট্য থাকবে সেটি নিফাক বা কপটতা। এগুলো এমন পাপ যা হাদিসে বর্ণিত হয়েছে, তা এই যুগে অনেক বেশি দেখা যায়। সমাজের প্রভাবে নিশ্চয় আমাদের কতক ব্যক্তি অবশ্যই কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত বা এর শিকার হয়েছে বা হচ্ছে। রসুল্লাহ সাল্লামের উক্তি বা কথা অনুসারে এই ব্যাধিগুলোর কোনো একটি থাকার হৃদয়ের কোনো অংশকে অবশ্যই নেফাকে বা মুনাফেকতে আক্রান্ত করে। এই পাপগুলোর প্রতি ইশারা করতে গিয়ে হয়তো হযরত মুসলিম আসলাম এক জায়গায় বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে যারা মুনাফেক ছিল এই যুগে যদি তারা থাকত তাহলে বড় বড় বুজুর্গ এবং মোমেন গণ্য হতো। কেননা অন্যায় বা অপকর্ম যখন অনেক বেড়ে যায় তখন স্বল্প নেকিরও বড় মূল্য থাকে। যাদেরকে মুনাফেক বলা হয়েছে, আখ্যা দেওয়া হয়েছে, তারা সত্যিকার অর্থে বড় বড় সাহাবাদের তুলনামূলক দৃষ্টিকোণ থেকে সাহাবাদের তুলনায় মুনাফেক ছিল। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে মেনে আমাদের মান উন্নত হওয়া উচিত, নেকির মান উন্নত হওয়া উচিত। সে যুগের দুর্বল ইমানের যারা অধিকারী ছিল বা কোনো কোনো ক্ষেত্রে যারা দুর্বলতা দেখিয়েছে তারা আমাদের জন্য আদর্শ নয়, বরং যারা উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন যে সমস্ত সাহাবি তারা আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত এবং তার সন্তুষ্টির শুভ সংবাদ দিয়েছেন, অতএব আমাদেরকে সেই উন্নত মান অর্জন করতে হবে, উন্নত মানে অধিষ্ঠিত হতে হবে যা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে পছন্দনীয়। আমাদের আমানতের মান অত্যন্ত উন্নত হওয়া উচিত, জাতিগত আমানত বা সমষ্টিগত আমানত বা ব্যক্তিগত আমানত হোক না কেন, সবার অধিকার আমাদেরকে লোটাতে হবে, সবার প্রাপ্য দিতে হবে। কোন সরকারি বিভাগে দপ্তরে যখন আমরা কাজ করি পাশের সহকর্মী কি করছে তার প্রতি ভ্রুক্ষেপ না করে আমাদেরকে নিজেদের আমানতের মানকে উন্নত করতে হবে, এমন মানে অধিষ্ঠিত থাকতে হবে যা অন্যদের তুলনায় হবে স্বতন্ত্র। অনেকেই প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, সেখানে এক আহমদিকে আদর্শ স্থানীয় হতে হবে যে যা হবে অন্যের তুলনায় স্বতন্ত্র। আজকে আমরা গর্বের সাথে ও আহমদীদেরকে বলি যে আহমদীদের আমানতের প্রতি সচেতনতা অন্যদের তুলনায় উত্তম, কিন্তু শুধু উত্তম হওয়া গর্বের কারণ নয় বরং গর্বের বিষয় যা হতে পারে তা হলো সবচেয়ে উন্নত মান হওয়া উচিত আমাদের। তৃতীয় বিশ্ব যেখানে উন্নতির গতি না হওয়ার মতো, কোনো কোনো ক্ষেত্রে তো এটি ঋণাত্মক, সেখানে এর প্রধান কারণ হল সকল শাখায় সকল বিভাগে সকল স্তরে সকল পর্যায়ে বিশ্বাসঘাতকতা বিরাজমান। পাকিস্তান এটি নিয়ে গর্ব করে যে আমরা মুসলমান দেশ, কিন্তু নতুন যেই পরিসংখ্যান এসেছে দুর্নীতিবাজ দেশের তালিকায় তারা পাকিস্তান আরও অধঃপতিত হয়েছে। এভাবে আরো অনেক মুসলমান দেশ আছে বা কোন কোন দেশের মুসলমান রয়েছে যাদের হাতে ক্ষমতার বাগডোর, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে। অতএব শুধু মুসলমান হলে কি শ্রেষ্ঠ উম্মত আখ্যা পেতে পারি, বা শুধু ইসলামী আইন প্রতিষ্ঠার ঘোষণা দিলেই শ্রেষ্ঠ উম্মত আখ্যা পেতে পারেন? এখানে দু একটি পাপের প্রশ্ন নয়, বরং সকল প্রকারের পাপ এদের মাঝে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা মোমেন। আর যারা প্রকৃত মোমেন বা প্রকৃত ইমানদার, তারা এদের দৃষ্টিতে কাফের। আজকালকার এমনই নামধারী নাম সর্বস্ব মোমেনদের সম্পর্কেই মুসাইম আলাইহিস সালাম বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিক এই নাম সর্বস্ব নামধারী মোমেনদের তুলনায় উত্তম ছিল। অতএব আমানতের উন্নত মান প্রতিষ্ঠার জন্য এবং আমানতের হেফাজতের জন্য যারা আমিন ছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দায়িত্ব এক আহমদই সঠিকভাবে পালন করতে পারে এবং করা উচিত, যেন শ্রেষ্ঠ উম্মতে অন্তর্ভুক্ত হতে পারে। এই বিকারগ্রস্ত সমাজে এই দায়িত্ব পালিত হবে এক আদর্শ আহমদি হয়ে, আদর্শ দেখিয়ে, দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এবং নসিহত বা সদুপদেশের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাম যে আমানত নিয়ে পৃথিবীতে এসেছেন, পৃথিবীকে খোদার একত্ববাদের বাণী পৌঁছানো ছিল তার দায়িত্ব। খোদার অধিকার এবং মানুষের অধিকার যথাযথভাবে প্রদান ছিল তার দায়িত্ব। এই আমানত যথাযথভাবে পৌঁছানো, লোটানো, এটি এক আহমদের দায়িত্ব। আর এই আমানতের সবচেয়ে বড় আমিন আহমদিকে হওয়া উচিত। আর এই উদ্দেশ্যে সর্বপ্রথম আত্মসংশোধনের মাধ্যমে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর অধিকার এবং সৃষ্টির অধিকার প্রদানের মাধ্যমে এই আমানতের দায়িত্ব পালিত হতে পারে। বাচ্চাদের তরবিয়তের মাধ্যমে এই আমানতের দায়িত্ব পালিত হতে পারে, যেন ওই অধিকার প্রদানের প্রেরণা ভবিষ্যৎ প্রজন্মেও সঞ্চালিত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আরেকটি লক্ষণ যা বর্ণনা করেছেন, তা হল সে কথা বলার সময় মিথ্যা বলে। কত ভয়াবহ সতর্কবাণী মিথ্যাবাদীদের জন্য! এটি আসলে কথা এবং কর্মের বিরোধেরই আরেকটি নাম, আর এটি মুনাফেকাত। একদিকে খোদার প্রতি ইমান রাখার দাবি, অপরদিকে মিথ্যা বলা। আল্লাহ মিথ্যাকে সে খোদার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করায় মুনাফেক। আর এই কারণে আল্লাহ তাআলা মিথ্যা এবং প্রতিমা পূজাকে একসাথে বর্ণনা করেছেন, মিথ্যা এবং শিরককে তিনি একই ব্রেকেটে বর্ণনা করেছেন কোরআন শরীফে। এই দুটো কথা যার ভিতর সমবেত হবে, বা যে শুধু মিথ্যাবাদী, সে আসলে পৌত্তলিক বা মোশরেক বা বহুশ্বরবাদী প্রতিমা পূজারী। আর খোদার প্রতি ইমানের সাথে মিথ্যা, ইমানের দাবির সাথে মিথ্যার মিশ্রণ থাকে, এটি স্পষ্ট মিথ্যা, এটি সবাই জানে। এটি মুনাফিকাত, অর্থাৎ ইমানের পরিবর্তে আল্লাহ তাআলার উপর ইমানের পরিবর্তে শিরিক বা পৌত্তলিকতার বেশি কাছাকাছি অবস্থান করে। মৌখিক দাবি হল আমি মোমেন, কিন্তু তার কর্ম এর পরিপন্থী চিত্র তুলে ধরে। কত আক্ষেপের বিষয় যা আজকে মুসলমানদের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ শ্রেণী সত্য মিথ্যার পার্থক্য ভুলে গেছে। আজকে আহমদরা যদি এর বিরুদ্ধে জেহাদ না করে, নিজেকে এবং নিজের পরিবেশকে যদি এটি থেকে পবিত্র করার চেষ্টা না করে, তাহলে এমন একটি দাগ তার হৃদয়ে লাগবে যার হযরত মসীহ মওউদের এবং জামাত মসীহ মওউদের জামাত এবং ইসলামের সাথে দূরতম সম্পর্ক নেই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এসেছিলেন সংশোধনের উদ্দেশ্যে, শরীয়ত প্রতিষ্ঠার উদ্দেশ্যে, খোদাতালার রঙে মানুষকে রঙিন করার উদ্দেশ্যে। শিয় মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আনুগত্যে এবং তার দাসত্বে এসেছিলেন। যদি আমরা যারা তাকে মানার দাবি করি আমাদের ভিতর যদি মিথ্যা থেকে থাকে তাহলে শরীয়ত কিভাবে প্রতিষ্ঠিত হবে? আমরা যত দাবি করছি সেই দাবি কিভাবে বাস্তবে রূপায়িত হবে? তাই আমাদেরকে আমাদের সবাইকে অনেক বেশি আত্মজিজ্ঞাসা করতে হবে, অন্যের দিকে না তাকিয়ে আমাদের সবার নিজের অবস্থাকে বিশ্লেষণ করতে হবে যে আমাদের কতটা সংশোধন হচ্ছে। তৃতীয় লক্ষণ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের উল্লেখ করেছেন তা হল সে যখন কোনো চুক্তি করে তা ভঙ্গ করে, চুক্তি বা অঙ্গীকার রক্ষা করে না, অঙ্গীকার ভঙ্গ করে। আজকাল পৃথিবীর এটি বাস্তব অবস্থা। ব্যবসা বাণিজ্যে চুক্তি ভঙ্গ করা, দৈনন্দিন কার্যকলাপে অঙ্গীকার ভঙ্গ করা জাতিগত পর্যায়ে এত দুর্নীতি বিরাজ করছে যে ভাবাও যেতে পারে না। একটি ব্যবসায়িক চুক্তি করে আর তাতে এতটা বিশ্বাসঘাতকতার আশ্রয় নেই যে তা কল্পনাতীত। কেউ আমাকে বলেছেন, বরং এক ব্যবসায়ী বলেন যে পাকিস্তান থেকে আমরা ভালো বাসমতি চাউল রপ্তানি করি, এর মাঝে আমরা এমন একটা রীতি রেখেছি তা হলো ইরি চাউল বাসমতির সাথে, এটা মোটা নয়, খুব বেশি মোটা নয়, বাসমতির সাথে এমনভাবে মিশিয়ে দেই যে কেউ বুঝতে পারে না। আর আদৌ চিন্তা নেই যে এটি যদি ধরা পড়ে ব্যবসা নষ্ট হবে, আর সবচেয়ে বড় কথা হলো দেশের দুর্নাম হবে। আর আরও অনেক এমন অপকর্ম করা হয়। এটি শুধু অঙ্গীকার ভঙ্গই নয় বরং বিশ্বাসঘাতকতাও মিথ্যাও। কয়েক আনার জন্য এই দুর্নীতির আশ্রয় নেয় মানুষ। আর যে রসুল সাল্লাল্লাহু ইসলামের সাথে সম্পর্কে দাবি করছে তিনি কি প্রত্যাশা রেখেছেন, কি প্রত্যাশা ব্যক্ত করেছেন? ব্যবসা বাণিজ্যে দুর্নীতির তো প্রশ্নই নেই, তিনি যে আদর্শ রেখে গেছেন বিশেষ করে যুদ্ধের যে অঙ্গীকারের যুদ্ধ সম্পর্কিত চুক্তি বা সাধারণ চুক্তি প্রতিটি শর্ত পুঙ্খানুপুঙ্খরূপে এমনভাবে মেনেছেন যে পৃথিবীর কোনো চুক্তিনামায় এমনভাবে তা পালিত হতে দেখা যায় না। যখন সুলহ হুদাইবিয়ার মৌখিকভাবে শর্ত নির্ধারিত হচ্ছিল তখন মক্কা থেকে আগত সাহাবিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত পাঠান তার পিতার অনুরোধে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের এই কথা বলেননি যে এখনও চুক্তি লেখা শেষ হয়নি তাই ফেরত যাবে না। মৌখিকভাবে নির্ধারিত হয় লেখা হচ্ছিল, রসুল্লাহ বলেন যে তুমি ফেরত যাও, অথচ তিনি জানতেন যে ফিরে গেলে এর জীবন হুমকিগ্রস্ত হবে। এই ছিল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ এবং মাপকাঠি। অতএব আজ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসের মান্যকারীদেরকে এই মাপকাঠিতে পাশ করতে হবে। বাজার অতিক্রম করছিলেন, খাদ্যশস্যের গমের বা ভুট্টার একটা স্তূপ ছিল, হাত ঢুকান ভিতরে তিনি ভিজা শস্যদানা দেখে বলেন যে এটি ধোকা, এটি প্রতারণা, আর বলেন যে মুসলমানকে এটি কোনোভাবে সাজে না। তো এমন উন্নত মানে আমাদেরকে অধিষ্ঠিত হতে হবে, তাহলেই খোদার সত্তায় কামেল ইমান আমাদের প্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত নসিহতকারী গণ্য হব। মুনাফেকের আরেকটি লক্ষণ হল বিতর্কের সময় সে অশ্লীল কথাবার্তা বলে, গালি আরম্ভ করে। এই বৈশিষ্ট্য আমরা আজকে আমাদের বিরোধীদের মাঝে দেখি। প্রত্যেক টেলিভিশন চ্যানেল এবং ওয়েবসাইটে এটি দেখা যায় যা জামাতের বিরুদ্ধে আজকে কাজ করছে। অতএব এক আহমদের উচিত এই ধরনের বিষয়কে এড়িয়ে চলা। এই লক্ষণ বিরোধীদের পক্ষ থেকে প্রকাশ পাচ্ছে, এটি তাদেরই বৈশিষ্ট্য। এক আহমদিকে সবসময় এগুলো এড়িয়ে চলতে হবে, কখনো কঠোরতার উত্তর গালি বা অশ্লীল কথার মাধ্যমে দেওয়া উচিত নয়। আমাদের আদর্শ তাই যা আমাদের প্রভু এবং মনিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আর এরপর তার নিবেদিত প্রাণদাস যুগের মসিহ আলাহ ইসলাম আমাদের জন্য রেখে গেছেন। তার সামনে দাঁড়িয়ে মানুষ তাকে আজে বাজে কথা বলে, তিনি কখনো ঠিক তাদেরকে পাল্টা উত্তর দেননি, বরং তাদেরকে এড়িয়ে চলেছেন, উপেক্ষা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতুল্লাহ আলামিন ছিলেন, সারা বিশ্বের জন্য রহমত ছিলেন। তার পক্ষ থেকে মানুষ শুধু কোমলতাই নয়, বরং কঠোর ব্যবহারের উত্তরে তিনি দয়া তার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন, দূরে রাখুন, যা ইমানকে ধ্বংস করতে পারে, নষ্ট করতে পারে, যা সমাজের শান্তিকে বিঘ্নিত করে। আমরা যেন সর্বদা প্রকৃতপক্ষে তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারকে মান্যকারী হই, এর উপর আমলকারী হই। আজ দুর্ভাগ্যবশত মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই রোগে আক্রান্ত হওয়ার কারণেই মুসলমান পৃথিবীতে বদনাম হচ্ছে। এই মিথ্যা, এই বিশ্বাসঘাতকতা, অঙ্গীকার ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, চুক্তিকে গুরুত্ব না দেয়াই পৃথিবীর শান্তিকে পদদলিত করেছে। অধিকাংশ মুসলমান দেশে সরকার এবং রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মাঝে যেই যুদ্ধ বিরাজ করছে, তাই মুনাফেকত এবং কপটতারই ফলাফল, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, চিহ্নিত করেছেন। এদিকে লুফে নিচ্ছে বিরোধীরা, এই মুনাফেকতে লুফে নিচ্ছে অমুসলিম, এবং তারা ইসলামের বিরুদ্ধে অপালাপ এবং ইসলামকে বদনাম করার সুযোগ তারা পাচ্ছে, নিচ্ছে। ইসরায়েলের একটি পত্রিকায় এক ইহুদি একটি কলাম লিখেছে, সে লিখেছে যে ইসলামের শিক্ষা মোটেই শান্তিপ্রিয় শিক্ষা নয়, আর মুসলমানদের এই আচার আচরণ থেকে বোঝা যায় যে এটি ইসলাম এটি শান্তিপূর্ণ শিক্ষা নয়। শান্তির শিক্ষা যদি থেকে থাকে তাহলে হয়তো ইহুদি ধর্মে আছে বা খ্রিস্ট ধর্মে। মুসলমানদের ভিতর কোন স্থানে যদি শান্তির কথা দেখা যায় তা এক সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর ভিতরই আছে যারা শান্তির কথা বলে। তো এটি কত বড় বেদনাদায়ক বিষয় যে জাতির শিক্ষায় স্পষ্টভাবে কঠোরতার কথা বলা হয়েছে, মুসলমানদের অপকর্মের কারণে ইসলামী শিক্ষাকে তারা অস্বীকার করছে এবং কটাক্ষ করার ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা আহমদীরা এটি দেখে কোনোভাবে আনন্দিত হতে পারে না যে একটা ছোট শ্রেণী মুসলমানদের বলতে তারা ইসলামকে আহমদীয়তকে বুঝিয়েছে বা মুসলমান একটা দলকে বুঝিয়েছে, এটি শুনে আমরা আনন্দিত হতে পারি না, বা একটা ছোট শ্রেণী বদনাম দুর্নাম নয় বা শান্তির কথা বলছে। আমরা তখন আনন্দিত হব যখন মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী সম্পর্কে কথা বলা হবে যে ইসলামী শিক্ষার কারণেই এরা ইসলামী শিক্ষার ভিত্তিতে তারা প্রেম প্রীতি ভালোবাসা এবং শান্তির শিক্ষা দিচ্ছে, এই কথা যখন বলা হবে সেদিন আমরা আনন্দিত হব। এটি একটি বড় ঘৃণ্য অপবাদ যা ইসলামের প্রতি তারা আরোপ করছে এবং করে চলেছে, আর এটি নিয়ে মুসলমানদের কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। আমাদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক বিষয় নিঃসন্দেহে। আমাদের আনন্দ এক আহমদি প্রকৃতপক্ষে তখনই আনন্দিত হবে যখন পৃথিবী একথা বলবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, শান্তি, প্রীতি এবং ভালোবাসার শিক্ষা, আর শুধু এই শিক্ষাই এত আকর্ষণীয় যে এই শিক্ষা ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতেই পারে না। অতএব আজ আমাদের দায়িত্ব হলো দোয়া করা, আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বিবেক দিন আর প্রকৃত অর্থে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব যেন তারা পালন করতে পারে, আর আমরা যেন সত্যিকার অর্থে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। গত খুতবায় আমি একটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, এ সম্পর্কিত একটা সংশোধনী আমি তুলে ধরতে চাই। আবুল আহাব সম্পর্কিত উদ্ধৃতি, রাসূলুল্লাহর সাথে সে যে দুর্ব্যবহার করত সে কারণে নেকড়ে তাকে চিরেছে বা খেয়েছে রাসূল অবমাননার কারণে, এটি বলেছিলাম। এটি একটি ভুল ছিল যার সংশোধনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। সচরাচর কোরআন এবং হাদিস বা মুসলিমদের উদ্ধৃতি আমি চেক করাই বা চেক করিয়ে উপস্থাপন করি, কিন্তু আমাদের আলেমদের কেউ একটা প্রবন্ধ লিখেছে তা থেকে আমি তুলে ধরেছিলাম, যাই হোক এতে ভুল ছিল। আর এই ভুল এমন যা এই অর্থে ভালো প্রমাণিত হচ্ছে, এর সম্পর্ক আবুল আহাবের সাথে নয় বরং তার ছেলে উতাইবার ধ্বংসের সাথে। এর বিস্তারিত বিবরণ হল রুহুল মানিতে আছে, আবুল আহাবের ধ্বংস সম্পর্কে সূরা আহাবের ভবিষ্যৎবাণী বদরের যুদ্ধের 7 দিন পর পুরা হয়েছে, প্লেগের মতো রোগে সে ধ্বংস হয়েছে, 3 দিন এমন অবস্থায় সে পড়ে থাকে যে তার লাশ থেকে গন্ধ আসা আরম্ভ হয়, তার পরিবারের সদস্যরা লাঞ্ছনার ভয়ে একটা গর্ত করে তাতে তার লাশ ফেলে দেয় এবং পাথর মেরে তারা গর্ত ভরে দেয়। এটি সেই প্রতিশোধ যা আল্লাহ তাআলা নিয়েছেন রাসূল অবমাননার। তাবরির আরেকটি রওয়ায়েত আমি তুলে ধরছি আপনাদের সামনে, তার শরীরে ফোড়া বের হয় যার কারণে সে মারা যায়, তার ছেলেরা 2-3 রাত পর্যন্ত তাকে কবরস্থ করেনি, ঘরে তার লাশ পচা আরম্ভ হয়, গন্ধ বের হয়, এরপর দূরে কোন জায়গায় তার ছেলেরা তাকে মাটিতে পুঁতে ফেলে। যাই হোক এর পরিণাম অতি অশুভ হয়েছে। একই সাথে তার ছেলে উতাইবার পরিণামও বড় অশুভ হয়েছে। আমি বলছি যে একটির পরিবর্তে 2 রওয়ায়েত আমাদের সামনে এসেছে। এর বিয়ে হয়েছে রাসূল কারীম ইসলামের কন্যা উম্মে কুলসুমের সাথে। একটি রওয়ায়েতে আছে যে সিরিয়া যাওয়ার পূর্বে সে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাঁর কাছে আসে এবং তাকে বলে যে আমি সূরা নাজমকে অস্বীকার করি, এরপর অবমাননা এবং তাচ্ছিল্য ভরে তার সামনে থুতু ফেলে রাসূলুল্লাহর কন্যাকে সে তালাক দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তার বিরুদ্ধে অভিশাপ দেন, স্বয়ং কিছু বলেননি। আর এই সফরে নেকড়ে বা বাঘ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এর রওয়ায়েত অন্যান্য স্থানেও আছে। তৃতীয় কথা, নামাজের পরে কি নামাজের জানাজা গায়ে পড়াবো? জনাব রশিদ আহমদ বাট সাহেবের পিতা মিয়া মোহাম্মদ মরহুম লাহোর নিবাসী, 18 অক্টোবর 2010 71 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। 28 মে 2010 দারুজিকিরে ছিলেন, পায়ে গুলি লেগেছিল, আহত হন। উদ্ধার কর্মীরা তাকে জেলা হাসপাতালে ছেড়ে আসে, সেখানে একদিন তিনি ভর্তি ছিলেন, শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হয়, দুর্বল হয়ে যান, হৃদয় প্রভাবিত হয়। তা জামাতি কাজ যা যা করেছেন, তাহলে সেক্রেটারি ইস্তানাদা, সেক্রেটারি ইসলাম ইরশাদ, জহিম আনসারুল্লাহ হিসেবে কাজ করেছেন, অত্যন্ত নেক, তাহাজ্জুদ গুজার, রোয়া এবং কাশফে অভিজ্ঞতা রাখতেন, মানব সেবার গভীর প্রেরণা চেতনা রাখতেন, বড় নিবেদিত প্রাণ আহমদি ছিলেন, হোমিওপ্যাথি ও জানতেন, ঘরে মেডিকেল ক্যাম্প বসিয়ে মানুষের হিত সাধন করতেন, হাজার হাজার মানুষের লাভ হয়েছে, খেলাফতের সাথে বড় বিশ্বস্ততার সম্পর্ক ছিল, তার নিজের প্রতিটি সফলতাকে খলিফা ওয়াক্তের দোয়া আখ্যা দিতেন। আঠাশে মে ঘটনার পর তিনি কাশফ শুনিয়েছেন, বলেন যে আমি একটি উড়ন্ত খাট দেখেছি যা বাতাসে সন্তরণরত অবস্থায় ছিল, আমার ইচ্ছা হলো এতে কি আছে দেখার, তখন সেই খাট আমার সামনে এসে কিছুটা বাঁকা হয়, আমি দেখলাম এতে নক্ষত্র যজ্ঞ করছে, বেশ কিছুক্ষণ আমার সামনে সেটি ভাসতে থাকে, পরে সেই উড়ন্ত খাট আকাশের দিকে চলে যায়, তখন আমার হৃদয়ে এই ধারণা সৃষ্টি করা হয়েছে যে এরা আসলে লাহোরের শহীদ যারা জীবন দিয়ে অমর হয়ে গেছেন। আর লেখেন যে কিছুদিন পর যখন আপনি অর্থাৎ হুজুর খুতবায় তা উল্লেখ করেন, তখন তিনি নিশ্চিত হন, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার পরিবার পরিজনকে ধৈর্য এবং সাহস দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر